শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمسلمين تضعفين من الرجال والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না? যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 30 জুলাই, 15 শ্রাবণ এবং ফার্সি 8 মুরদাত। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 4:53 এবং তেহরান সময় বিকেল 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে। আমাদের ওয়েবসাইট ভিজিট করতে এবং ইন্টারনেটে অনুষ্ঠান শুনতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। ইউটিউবে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা youtube.com/@parstodaybn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। মার্কিন চাপ উপেক্ষা করে চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখাই ইউক্রেন যুদ্ধের চোরাবালিতে আমেরিকা, এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমেই থাকবে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং দ্বিতীয় অংশে থাকবে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় প্রাণহানির পাশাপাশি আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সমাজ ও পরিবারে নারীর ভূমিকা বিষয়ক অনুষ্ঠান নারী মানব ফুল, পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে চলতি রাজনৈতিক ঘটনাবলীর বিশ্লেষণমূলক অনুষ্ঠান দর্পণ। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইউরোপে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানের একটি প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন কোরআন গেট তৈরি করবে সিটি কাউন্সিল। চীনে ইরানের তেল রপ্তানি বেড়েছে তিনগুণ, দক্ষিণ কোরিয়ার কাছ থেকে $7 বিলিয়ন পাওনা আদায়ে আইনি প্রক্রিয়ায় যাচ্ছে তেহরান। বাংলাদেশে ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, বিদেশিদের সঙ্গে আলাপ শেষে জানালেন সিইসি। এবং ভারতের মণিপুর রাজ্যের গভর্নরের সঙ্গে ইন্ডিয়া জোটের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ, মণিপুরের অবস্থা ক্রমান্বয়ে খারাপ হচ্ছে দাবি অধীর চৌধুরী। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের রাজধানী তেহরানের সিটি কাউন্সিলের প্রধান মেহেদি চামরান বলেছেন, ইউরোপের কয়েকটি দেশে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে তেহরান মহানগরে কোরআন গেট নির্মাণ করা হবে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সিটি কাউন্সিল প্রধান বলেছেন তাদের অর্থায়নে রাজধানীর প্রবেশদ্বারগুলোর কোনো একটিতে বিশাল আকারের কোরআন গেট নির্মাণ করা হবে। সম্প্রতি সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন অবমাননার পর তিনি এই ঘোষণা দিলেন। কোরআন অবমাননার প্রতিবাদে ইরান নানা পদক্ষেপ নিয়েছে। তেহরান সহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সুইডেনের নয়া রাষ্ট্রদূতকে গ্রহণ করা হবে না বলেও জানিয়ে দিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনীর এভিয়েশন ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার ইউসুফ কুরবানি বলেছেন, তাদের কাছে রয়েছে পশ্চিম এশিয়ার সবচেয়ে শক্তিশালী হেলিকপ্টার বহর এবং এটি অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামে সমৃদ্ধ। তিনি আরও বলেছেন, সেনাবাহিনীর হেলিকপ্টারগুলো সীমান্ত পাহারার পাশাপাশি যে কোনো ধরনের লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। ইউসুফ কুরবানি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও সেনাবাহিনী ব্যাপক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে এবং এ ধরনের উন্নত হেলিকপ্টার বহর গড়ে তুলতে পেরেছে। ইরান প্রথম থেকেই বলে আসছে, আত্মরক্ষার্থে ক্ষেপণাস্ত্র শক্তি সহ সব ধরনের সামরিক সক্ষমতা জোরদার অব্যাহত রাখবে এবং প্রতিরক্ষা ইস্যুতে কোনো ছাড় দেবে না। চীনে ইরানের তেল রপ্তানি তিন বছরে বেড়ে তিনগুণ হয়েছে, আন্তর্জাতিক সংস্থা কেপলার এই তথ্য জানিয়েছে। সংস্থাটি এক প্রতিবেদনে বলেছে, তিন বছর আগে ইরান চীনে প্রতিদিন 3,24,000 ব্যারেল তেল রপ্তানি করত, এখন তা বেড়ে প্রায় 10,00,000 ব্যারেল হয়েছে। কেপলারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরমাণু চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর 2019 চীনে ইরানের তেল রপ্তানি ব্যাপক হ্রাস পায়। দৈনিক তেল রপ্তানি 7,46,000 ব্যারেল থেকে কমে 3,24,000 ব্যারেলে পৌঁছায়। এরপর 2021 থেকে তেল রপ্তানি বাড়তে শুরু করে এবং এখনও এই ধারা অব্যাহত রয়েছে। সংস্থাটির মতে, দুই দেশের মধ্যে 25 বছর মেয়াদী সহযোগিতা চুক্তি সই এবং সৈয়দ ইব্রাহিম রাইসির সরকার ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে ইরানের সম্পর্ক আরও জোরদার হয়েছে। ইরানের কাছ থেকে তেল কেনা বাবদ কয়েক বিলিয়ন ডলার অর্থ পরিশোধ না করায় দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু করেছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি গত 22 জুলাই এ সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে পাঠিয়েছেন। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার শুরু করতে পার্লামেন্টের অনুমোদন গ্রহণের জন্য বিলটি স্পিকার বাকের কলিবফের কাছে পাঠানো হয়। এর আগে গত 5 জুলাই মন্ত্রিসভার বৈঠকে এই বিল অনুমোদন করা হয়। দক্ষিণ কোরিয়ার দুটি ব্যাংকে ইরানের অন্তত 7 বিলিয়ন ডলার অর্থ আটকে রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার শিকার হওয়ার ভয়ে ব্যাংক দুটি ওই অর্থ ইরানকে পরিশোধ করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা 2024 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। যুক্তরাষ্ট্র ও চীন সহ 4 দেশের নির্বাচন পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদের নির্বাচনের তফসিল আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের শুরুতে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ডিসেম্বরের শেষের দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথাও জানান তিনি। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ভোট ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে সম্ভব না, এটা রোডম্যাপে বলে দেয়া আছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ওটাই গুরুত্বপূর্ণ। তফসিল যখন হোক সেটা গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেন সিইসি। গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটা কবে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার জানান, তফসিল কবে হতে পারে সেটা কমিশন সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে, সাধারণত 50 থেকে 60 দিন আগে তফসিল করা হয়। এর আগে যুক্তরাষ্ট্র ও চীন সহ 4 দেশের নির্বাচন পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা টেরি এল ইসলে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকারের দাবি অসাংবিধানিক ও বেআইনি। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধান সমর্থন করে না। আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের সদস্য হিসেবে তিনি মনে করেন, এ সরকারের অধীনেই কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতে 3 বছরে 13 লাখ নারী নিখোঁজ হয়েছে। সর্বাধিক নিখোঁজ হয়েছে মধ্যপ্রদেশে। জানা গেছে 2019 থেকে 2021 সালের মধ্যে 3 বছরে দেশে 13.13 লাখেরও বেশি মেয়ে ও মহিলা নিখোঁজ হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই মধ্যপ্রদেশের। অন্যদিকে পশ্চিমবঙ্গ এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উত্থাপিত তথ্যে প্রকাশ, সারা দেশে 18 বছরের বেশি বয়সী 10,61,648 জন মহিলা এবং 18 বছরের কম বয়সী 1,51,430 জন মেয়ে 2019 থেকে 2021 সালের মধ্যে নিখোঁজ হয়েছে। ভারতের বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের একটি প্রতিনিধি দল আজ মণিপুরের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি জানিয়েছেন। এদিকে মণিপুরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে জানিয়ে কংগ্রেসের সিনিয়র নেতা অধীররঞ্জন চৌধুরী অবিলম্বে মণিপুর সমস্যার সমাধানের জন্য সংসদে আলোচনা করার দাবি জানিয়েছেন। বিস্তারিত শুনুন আমাদের কলকাতা প্রতিনিধির প্রতিবেদনে।
ভারতে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া জোটের 21 জন এমপির একটি প্রতিনিধি দল গোলযোগপূর্ণ মণিপুরের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি জানিয়েছেন। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা অধীররঞ্জন চৌধুরী এমপি আজ রোববার কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেছেন, বেশি দেরি না করে আমাদের অনাস্থা প্রস্তাবকে গ্রহণ করে অবিলম্বে মণিপুর সমস্যার সমাধানের জন্য সংসদে আলোচনা হওয়া প্রয়োজন, কারণ মণিপুরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এর ফলে আমাদের দেশের নিরাপত্তার হুমকি সৃষ্টি হতে চলেছে, সেজন্য সকলে একসঙ্গে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। মণিপুর সফরে যাওয়া ইন্ডিয়া জোটের সদস্য কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী এমপি আজ রোববার এ প্রসঙ্গে বলেন,
মণিপুর কি মশলা সমাধান করতে কেন্দ্র কি সরকার পে সদন মে মৌকা মিলতে হি
তিনি বলেন, আগামী দিনে মণিপুর সমস্যার সমাধান করার জন্য আমরা সুযোগ পাওয়ার সাথে সাথে সংসদে কেন্দ্রীয় সরকারকে চাপ দেব। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যেসব ত্রুটি আমরা এখানে দেখেছি, সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, এ সমস্ত ইস্যু আমরা সংসদে উত্থাপন করব। ইন্ডিয়া জোটের এমপিরা গতকাল শনিবার দুদিনের জন্য বিজেপি শাসিত অশান্ত মণিপুর সফরে আসেন। সফরের দ্বিতীয় দিনে আজ রোববার তারা রাজ্যের রাজ্যপাল অনুসুইয়া উইকের সঙ্গে দেখা করতে রাজভবনে যান। এ সময় এমপিরা একটি স্মারকলিপিতে রাজ্যের সহিংসতার বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজ্যপালকে বলা উচিত বলে মন্তব্য করেছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি রাজনৈতিক দলের সম্মেলনে বিস্ফোরণে অন্তত 40 জন নিহত ও 120 জন আহত হয়েছেন। কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিস্ফোরণস্থল আফগানিস্তান সীমান্তের কাছেই অবস্থিত। আজ প্রদেশের খার বাজাউর জেলার তেহসিল জেলায় জমিয়াত ওলামায়ে ইসলাম ফজল বা JUIF নামের একটি দলের সম্মেলনে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় জরুরি পরিস্থিতি মোকাবেলা কর্মকর্তা সাদ খান বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, JUIF দলটির স্থানীয় গুরুত্বপূর্ণ নেতা মৌলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে নিহত হয়েছেন। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজনকে দেখা গেছে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল ঘিরে রাখেন। সম্মেলনে একজন গুরুত্বপূর্ণ নেতার ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু ওই নেতা পৌঁছার আগেই বিস্ফোরণ ঘটে। দলটির নেতারা আজকের হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। JUIF দলটি বর্তমান ক্ষমতাসীন জোটের শরিক বলে জানা গেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, মুসলিম উম্মা তাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের অবমাননা মেনে নিতে পারে না। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্ব মুসলিম তাদের পবিত্র ধর্মগ্রন্থ ও ইসলাম রক্ষা করার পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত রয়েছে। সৈয়দ নাসরুল্লাহ শনিবার দক্ষিণ বৈরুতের দাহিয়া এলাকায় শোকাবহ আশুরা উপলক্ষে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এসব কথা বলেন। গত এক মাস ধরে ইউরোপীয় দেশগুলোতে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়ে সৈয়দ নাসরুল্লাহ বলেন, সুইডেন ও ডেনমার্কের জেনে রাখা উচিত, মুসলমানরা কখনো পবিত্র কোরআন সহ ধর্মীয় কোনো বিষয়ের অবমাননা সহ্য করবে না। রাশিয়াকে বাদ দিয়ে সৌদি আরবে হতে যাচ্ছে ইউক্রেন বিষয়ক আলোচনা। আগামী মাসে অনুষ্ঠেয় ওই আলোচনায় আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এবং এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার কিছু দেশ উপস্থিত থাকবে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর দিয়ে বলেছে, পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইউক্রেন মিলে এই বৈঠকটির আয়োজন করতে যাচ্ছে এবং সৌদি আরবের ভূমিকা এখানে নগণ্য। আগামী 5 ও 6 আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটিতে ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মিশর, মেক্সিকো, চিলি ও জাম্বিয়া সহ 30টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ঠিক কতটি দেশ সৌদি আরবে তাদের প্রতিনিধি পাঠাবে সে সম্পর্কে দৈনিকটি নিশ্চিত করে কিছু বলতে পারেনি। কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড ও ইইউ এরই মধ্যে সৌদি আরবের জেদ্দায় হতে যাওয়া বৈঠকে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকার বিচিত্র চাপ ও প্রচারণা উপেক্ষা করে চীন রাশিয়ার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে পরাজয়ের ব্যাখ্যা দাঁড় করানোই আমেরিকা এবং তার মিত্রদের এই প্রচারণার উদ্দেশ্য। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
চীন সরকার রাশিয়ার সাথে তার লেনদেন অব্যাহত রেখেছে। এই লেনদেনটি চীন দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার কাঠামোর অধীন একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে ঘোষণা করেছে। রাশিয়াকে চীন সামরিক সহায়তা দিচ্ছে বলে আমেরিকা ও তার মিত্ররা রাজনৈতিকভাবে এবং গণমাধ্যমের সাহায্যে ব্যাপক প্রচারণা চালিয়ে যখন দেশটির উপর আরও বেশি চাপ সৃষ্টির চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে চীন সরকার এই ঘোষণা দিল। চীন বহুবার আমেরিকাকে বেইজিংয়ের অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পর্ক বিষয়ে হস্তক্ষেপ করছে বলে সতর্ক করে দিয়েছে। তারপরও আমেরিকা এবং তাদের মিত্র দেশগুলো একই রকমের প্রচারণা চালিয়েই যাচ্ছে। এর পেছনে কারণ হল আমেরিকা আসলে ইউক্রেনের চোরাবালিতে আটকে গেছে। একদিকে যুদ্ধের দীর্ঘসূত্রিতার কারণে নিজস্ব বাজেটের উপর ব্যাপক চাপ পড়েছে, অপরদিকে ইউক্রেনের পরাজয় এবং রাশিয়ার বিজয়ের পক্ষে একটা যুক্তি দাঁড় করানোর অপচেষ্টার অংশ এটি। জাপানে সম্প্রতি G7-ভুক্ত দেশগুলো যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে রাশিয়ার উপর আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করার এবং ইউক্রেনকে আরও বেশি অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সম্পর্কে আন্তর্জাতিক ঘটনা বিশ্লেষক হি তিং তাসু বলেছেন, আমেরিকা ইউক্রেন যুদ্ধের মাধ্যমে রাশিয়ার পাশাপাশি চীনকেও দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। আমেরিকা আসলে চীনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছে। রাশিয়ার বিরুদ্ধে তো নিষেধাজ্ঞা সহ ব্যাপক চাপ সৃষ্টি করেছেই, সেই সঙ্গে চীন সহ মস্কোর সঙ্গে যেসব দেশের সম্পর্ক রয়েছে তাদেরকেও টার্গেটে রেখেছে আমেরিকা। যদিও চীন এবং স্বাধীন দেশগুলো আন্তর্জাতিক রীতিনীতি অনুসারে রাশিয়ার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছে। আমেরিকার মিডিয়া সম্প্রতি দাবি করেছে, রাশিয়ার কাস্টমস ডেটা থেকে বোঝা যায় চীন সরকারের সামরিক ঠিকাদাররা রাশিয়ায় নেভিগেশন সরঞ্জাম, ফাইটার যন্ত্রাংশ, ড্রোন এবং অন্যান্য পণ্য সহ যুদ্ধে ব্যবহারের বিচিত্র পণ্য পাঠিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, রাশিয়া সহ বিশ্বের সমস্ত দেশের সাথে বেইজিংয়ের স্বাভাবিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা রয়েছে। চীনের বিরুদ্ধে অভিযোগ তুলে আমেরিকা বেইজিংয়ের উপর সম্ভবত নতুন নিষেধাজ্ঞা আরোপের অজুহাত খুঁজছে, আর সেজন্যই আমেরিকা এখনও মিডিয়ার সাহায্যে প্রচারণা যুদ্ধ চালিয়েই যাচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের 60 জেলায় ডেঙ্গু বিস্তার লাভ করেছে, এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
চলতি বছরের শুরু থেকে ডেঙ্গু পরিস্থিতি লাগামহীন। গত বছর ডেঙ্গুর যে প্রাদুর্ভাব শুরু হয়েছিল সেটা এখনও চলমান বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গত 15 বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রতি বছরের মে জুন মাস থেকে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করে এবং এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে। সেখানে চলতি বছরের গেল জুন মাসের তুলনায় এই জুলাই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 7 গুণেরও বেশি বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 5,075 জন। জুলাই মাসে এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 38,429 জনে। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের MIS শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এই তথ্য জানান। প্রতিরোধে কার্যকর গুরুত্ব না দেওয়ায় দেশের 60 জেলায় ডেঙ্গু ছড়িয়েছে বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা। তারা বলছেন ডেঙ্গু পরিস্থিতি এবার জটিল হচ্ছে। মানুষ একই সঙ্গে ডেঙ্গুর একাধিক ধরনেও আক্রান্ত হচ্ছেন।
প্রচণ্ড জ্বর, পরে আবার পরের দিন ঢাকা থেকে বাড়িতে চলে আসছি, এসে পরীক্ষা করছি, পরে ডেঙ্গু ধরা গেছে।
দেশের বিভিন্ন জেলা, উপজেলা কিংবা গ্রাম পর্যায়ের পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, ফলে দেখা দিচ্ছে শয্যা সংকট। চিকিৎসকরা বলছেন শুরুতে বেশিরভাগ ডেঙ্গু রোগী ঢাকায় ছিল, কিন্তু এখন বাড়ছে স্থানীয় পর্যায়ে রোগীর সংখ্যা। কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার মোহাম্মদ হেলাল উদ্দিন মনে করেন, জ্বর হলেই পরীক্ষা করানোর পাশাপাশি তরল খাবার খাবার খাওয়াতে হবে রোগীকে।
ডেঙ্গু পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য আমাদের চিকিৎসকরা নার্সরা তৎপর রয়েছে। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরে যত দ্রুত সম্ভব চিকিৎসার আওতায় আনা।
স্থানীয় প্রশাসনও এখন ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতা সেমিনার, পরিষ্কার পরিচ্ছন্নতা, নানা অভিযানে ব্যস্ত সময় পার করছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ।
কাস প্রোগ্রাম শুরু হয়েছে, এর আগেও ডেঙ্গুর প্রতিরোধে পৌরসভা থেকে আমরা স্প্রে অব্যাহত রেখেছি।
এদিকে সারা দেশে ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
আমরা চিকিৎসা দেওয়ার জন্য সকল সেবা দেওয়া, ডেঙ্গু রোগীদেরও সেবা দেওয়া, সেই সেবা দেওয়ার কার্যক্রম আমরা ব্যবস্থা আমরা বললাম আমরা নিয়েছি।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সমাজ ও নারী, সমাজ ও পরিবারে নারীর ভূমিকা বিষয়ক অনুষ্ঠান নারী মানব ফুল।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার 29তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই পর্ব উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ। নারীর প্রতি যৌন শোষণ সেই প্রাচীন যুগ থেকে মানব জাতির এক বড় সংকট। অতীতকালে অনেকে দাসীদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে ব্যভিচারে লিপ্ত হতে বাধ্য করত এবং এভাবে তাদেরকে ব্যবহার করে অর্থ আয় করত। দুঃখজনক ব্যাপার হল এ সংকট আধুনিক যুগেও অব্যাহত রয়েছে। পবিত্র কোরআনে সূরা নূরের 33 নম্বর আয়াতের একাংশে বলা হয়েছে, তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না। যদি কেউ তাদের উপর জোর জবরদস্তি করে, তবে তাদের উপর জোর জবরদস্তির পর আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল, পরম দয়ালু।
1990-এর দশকের শুরুর দিকে নারীর প্রতি যৌন শোষণের উদ্দেশ্যে বিশ্বব্যাপী মানব পাচার জোরদার হয়ে ওঠে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে অনেক নতুন দেশ জন্ম নেয়। বর্তমানে ইউরোপের সব দেশে, আমেরিকা মহাদেশে ও জাপানে নারীদের পণ্যের মতো তথা পতিতা হিসেবে ব্যবহার করা হচ্ছে। জার্মানিতে 10,000 নারী নানা ক্লাবে কাজ করছে তাদের ইচ্ছার বিরুদ্ধে। এই নারীদের আনা হয়েছে চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও বুলগেরিয়া থেকে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেও 15 বছরের চেয়েও কম বয়সী অন্তত 10 লাখ শিশু পতিতাবৃত্তির মাধ্যমে জীবন নির্বাহ করছে। ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী প্রতি বছর 5 লাখ নারী ও শিশুকে পশ্চিম ইউরোপে পাচার করা হচ্ছে।
মানব পাচারকারীরা যৌন শোষণের জন্য উন্নয়নশীল দেশগুলোর নারীদের বেশি টার্গেট করে থাকে তাদের দারিদ্র্যের সুযোগ নিয়ে। এদের বেশিরভাগেরই বয়স 14 থেকে 25 বছর। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর 1 লাখেরও বেশি কন্যা শিশুকে যৌন দাসত্বের কারণে কেনাবেচা করা হয়। এরা প্রাপ্ত বয়স্ক নয় তথা এদের বয়স 18 বছরেরও কম এবং অনেক ক্ষেত্রে মাত্র 13 বছর। ইউরোপে যৌন দাসীদের বিক্রি করা হয় একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি বা একটি স্মার্টফোনের চেয়েও কম দামে। পাচার হয়ে যাওয়া নারীদেরকে মূলত পশ্চিম ইউরোপের দেশগুলোতে তথা ইটালি, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের মতো দেশগুলোতে পাঠানো হয়। নানা গবেষণা সংস্থা ও সামাজিক সংস্থার তথ্য অনুযায়ী শিশুদেরকে যৌন শোষণে ব্যবহার করে আয় করা হয় $200 কোটি। একবিংশ শতকেও বিশ্বে দাস প্রথা টিকে আছে একথা বিশ্বাস করা কঠিন হলেও বাস্তব সত্য হচ্ছে যে বিশ্বের ইতিহাসের অন্য যে কোনো যুগের তুলনায় বর্তমানে প্রায় 4 কোটি মানুষকে দাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এদের মধ্যে যারা নারী তাদেরকে পতিতা হিসেবে এবং শিশুদেরকে কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে। দেনাগ্রস্ত অনেক পরিবারের সদস্য তাদের পূর্বপুরুষদের দেনা শোধের জন্য বিনা পারিশ্রমিকে কাজ করতে বাধ্য হচ্ছেন। পাচার হয়ে যাওয়া অনেক শিশু বাল্য বিবাহেরও শিকার হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবিক সেবা মন্ত্রণালয় মানব বেচাকেনাকে আধুনিক দাস প্রথা হিসেবে উল্লেখ করে থাকে। যে কোনো নারী পুরুষ ও শিশু যৌন শোষণ অথবা বলপূর্বক শ্রম আদায়ের লক্ষ্যে মানব পাচারকারীদের শিকার হতে পারে বলে এই মন্ত্রণালয় জানিয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার মতোই এখানেও রয়েছে অসাধু ব্যবসায়ীদের জন্য বিপুল মুনাফার প্রলোভন। ইউরোপীয় কমিশনের তৃতীয় সহস্রাব্দের দাস দাসী শীর্ষক রিপোর্ট অনুযায়ী ইউরোপে নারীদের যৌন শোষণের ব্যবসায় কাজে লাগিয়ে প্রতি বছর আয় করা হয় $1,300 কোটি। হেরোইন নামক মাদক পাচারের আয় থেকেও এই আয়ের পরিমাণ বেশি। অবশ্য বিভিন্ন ধরনের মাদক ব্যবসা থেকে যা আয় করা হয় তার মোট পরিমাণ নারীদের দিয়ে দেহ ব্যবসা করানোর আয়ের চেয়েও অনেক বেশি। দেহ ব্যবসা অবৈধ লাভের দ্বিতীয় বৃহত্তম ব্যবসা। পশ্চিমা সভ্যতার লোকেরা অর্থের জন্য এমন কোনো অন্যায় কাজ নেই যা করতে পারে না এবং এজন্য তাদের বিবেকে বিন্দুমাত্র বেদনার অনুভূতি জাগে না।
অতীতের তুলনায় মানব পাচারের বিরুদ্ধে সংগ্রাম বেশ জোরালো হওয়া সত্ত্বেও এখনও এসবে জড়িত মাফিয়া চক্রগুলোর বিপুল বিস্তৃত নেটওয়ার্কগুলোকে ধরাশায়ী করা বেশ কষ্টসাধ্য কাজ বলে মনে করা হয়। দুঃখজনক ব্যাপার হল কোনো সরকারি সংস্থায় আধুনিক যুগের দাস দাসীদের সুরক্ষা বা সমর্থন যোগাচ্ছে না। ইউরোপে যৌন দাসী হিসেবে পাচার হয়ে আসা নারীরা যদি দালালদের খপ্পর থেকে মুক্ত হতে চায় তাহলে অবৈধ অভিবাসী হিসেবে তাদেরকে আটক রাখা হয় ভিন্ন ধরনের আরেক কারাগার বা আটক কেন্দ্রগুলোতে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা পাচারকারী তারা শাস্তি পাচ্ছে না, বরং যারা পাচারের শিকার হয়েছেন তারাই নানা ধরনের শাস্তির শিকার হচ্ছে। যেমন তাদের শাস্তি দেওয়া হচ্ছে পতিতা বৃত্তিতে জড়িত হওয়ার দায়ে অথবা অবৈধভাবে প্রবেশ কিংবা আইডি কার্ড না থাকার কারণে। সাধারণত মানব পাচারকারীরা এই দুর্যোগের শিকার ব্যক্তিদের কাছ থেকে আগে আইডি কার্ড বা পরিচয়পত্রগুলো জোর করে কেড়ে নিয়ে থাকে।
ইউরোপে যৌন শোষণের উদ্দেশ্যে পরিচালিত মানব পাচারের বিরুদ্ধে জোরালো কোনো প্রতিরোধ বা প্রতিরোধের ইচ্ছা সরকারগুলোর মধ্যে দেখা যায় না। এজন্য তাদের বাজেট বরাদ্দ খুব কম এবং এসব কাজের শাস্তিও ইউরোপে তেমন কঠিন কিছু নয়। পূর্ব ইউরোপের অনেক নেতৃবৃন্দও এইসব পাচারের সঙ্গে জড়িত। নারী পাচারকারীরা ইউরোপীয় পুলিশের হাতে কখনো কখনো ধরা পড়লে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ তাদের শাস্তি দেয়নি, বরং পুলিশও যৌন শোষণে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে পুলিশ রক্ষকের পরিবর্তে ভক্ষক হয়ে ওঠে এবং এমনকি ইউরোপের চিকিৎসক শ্রেণী ও আইনজীবী শ্রেণীও হয়ে পড়েন ভক্ষক।
ইউরোপ ও আমেরিকায় শত শত বছর ধরে দাস প্রথা প্রচলিত ছিল। তাদের পায়ে অতীতের মতো ডান্ডা বেরি পরানো হয়তো হয় না। রোমানিয়ান নারী আন্না 16 বছর বয়সে ব্রিটেনে এসেছিল দারিদ্রের হাত হতে মুক্তি পেতে। কিন্তু তখন থেকেই তাকে ব্রিটেনের হোটেলগুলোয় দেহ ব্যবসায় লিপ্ত হতে বাধ্য করা হয়েছিল। এ পথে সে যা আয় করত তার প্রায় সবটুকুই আবার নিয়ে যেত তার মালিক পক্ষ। তাদের বক্তব্য ছিল, তুমি আমাদের দাসী মাত্র, তাই তোমার আয় করা অর্থ আমাদেরই সম্পদ। আমি মার খাওয়ার ভয়ে ও জীবন হারানোর ভয়ে তাদের কথার খেলাফ কিছু করার সাহসই পেতাম না। পাশ্চাত্য সহ বিশ্বের দেশগুলোতে বর্তমানে নব্য দাস প্রথার শিকার কমপক্ষে 4 কোটি নারী ও শিশু। ব্রিটেনের সরকারি হিসেব অনুযায়ী দেশটিতে বর্তমান যৌন দাস দাসী সহ মোট দাসের সংখ্যা কমপক্ষে 1 লাখ ব্যক্তি। তো শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছে। যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আজ 30 জুলাই রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ঢাকার প্রবেশ মুখে বিএনপি পুলিশের সংঘর্ষে 11 মামলা, আসামি 547। প্রথম আলো ইত্তেফাকের খবর, নির্বাচন কমিশনের চায়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন রিজভি। ইত্তেফাক, স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন আটক 700, অভিযোগ না থাকলে থানা থেকেই মুক্তি। যুগান্তর, সরকারের কাছে এত টাকা নেই যে গয়েশ্বরকে কিনতে পারে মানবজমিন। ডেঙ্গুতে 24 ঘন্টায় মৃত্যু 10, ঢাকায় শিশু আক্রান্তের হার বেশি। ডেইলি স্টার বাংলা, গতকাল মানুষ বিএনপির ভয়ঙ্কর চেহারা দেখেছে, দাবি প্রধানমন্ত্রীর। কালের কণ্ঠ কলকাতার শিরোনাম, ওই কুকি আসছে, দুরন্ত বাচ্চাকে ভয় দেখাচ্ছেন মা। কুকি শিশু বলছে, বড় হয়ে আমি মেয়েতেই মারব। আনন্দবাজার পত্রিকা, কত রান করেছিল আপনার ছেলে, পরিবারতন্ত্র নিয়ে শাহকে পাল্টা দিলেন স্ট্যালিনের ছেলে। সংবাদ প্রতিদিন, নিজেদের গর্তে হোঁচট খেলেন প্রধানমন্ত্রী। গণশক্তি, শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। শুরুতে রাজনীতির খবর। প্রথম আলো পত্রিকার শিরোনাম, ঢাকার প্রবেশ মুখে বিএনপি পুলিশের সংঘর্ষে 11 মামলা, আসামি 547। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ঢাকার প্রবেশ মুখে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাজধানীর 7টি থানায় 11টি মামলা করা হয়েছে। এর মধ্যে 467 জনের নাম উল্লেখ করা হয়েছে মামলায়। আসামিদের বেশিরভাগই বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মী। এসব মামলায় মোট গ্রেপ্তার 149 জন। বিস্ফোরক উদ্ধার, বাস পোড়ানো, অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় এসব মামলা করা হয়েছে। মামলাগুলোর বাদী পুলিশ। প্রথম আলো, ইত্তেফাক, যুগান্ত সহ প্রায় সব দৈনিকে লেখা হয়েছে চট্টগ্রাম 10 আসনের উপনির্বাচনের বিষয়টি। দৈনিকগুলো বলেছে, এক কেন্দ্রে গোপন কক্ষে ঢুকে ভোটারদের তদারক করছেন এক নারী। প্রথম আলোর মতামত কলামের শিরোনাম, এরকম আপনি জানেন কি, একটি উপনির্বাচনে ভোট হচ্ছে। সরকারের কাছে এত টাকা নেই যে গয়েশ্বরকে কিনতে পারে মানবজমিনের, শিরোনামের খবরে লেখা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গোয়েন্দা সংস্থা ডিবির কার্যালয়ে সংস্থাটির পক্ষ থেকে যে খাবারের আয়োজন করা হয়েছিল তা তিনি খাননি। ডিবি প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং সৌজন্যতা রক্ষায় হারুনের জন্য বাসা থেকে নিয়ে আসা খাবার থেকে ভাতসহ হালকা সবজি ও রুই মাছের একটি টুকরো খান তিনি।
তবে আপ্যায়ন করে সেটা ছবিসহ ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক ও ঘৃণ্য কর্মকাণ্ড বলে মন্তব্য করেন গয়েশ্বর। যারা এই কাজটি করেছে তা অত্যন্ত নিম্ন রুচির পরিচায়ক, মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, এক ধরনের তামাশাপূর্ণ নাটক। এতে কি সরকার প্রমাণ করতে চায় যে আমরা হাওয়াতে ভিক্ষা করে খাই? তিনি আরও বলেন, সরকারের কোনো প্রলোভন গয়েশ্বরকে কিনতে পারবে না। সরকারের কাছে এত টাকা নেই যে গয়েশ্বরকে কিনতে পারে, সরকার গ্রেপ্তার করতে পারে, এমনকি প্রাণও নিতে পারে, এই শক্তি সরকারের রয়েছে, কিন্তু গয়েশ্বরকে কিনতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গতকাল মানুষ বিএনপির ভয়ঙ্কর চেহারা দেখেছে। কালের কণ্ঠ পত্রিকার এ খবরে লেখা হয়েছে, আন্দোলনের নামে দেশে 2013-14 সালের মতো আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি যাতে কেউ করতে না পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি যাতে কেউ 2013-14 সালের মতো আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি করে বাংলাদেশের ক্ষতি করতে না পারে। গতকাল বেশ কয়েকটি বাসে বিএনপির অগ্নিসংযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের চরিত্র আপনারা ভালো করেই জানেন, এরা সন্ত্রাসী। অক্টোবরে তফসিল, ডিসেম্বরে শেষ হতে পারে ভোট, বললেন সিইসি। ইত্তেফাকের এ খবরে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী অক্টোবরে ও ডিসেম্বরের শেষের দিকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তিনি বলেন, এটি তো আমাদের রোডম্যাপ বলে দেয়াই আছে যে ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তফসিল আজকে করলাম না কালকে করলাম ওইটা তো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ নির্বাচনটা কবে হচ্ছে। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। কত রান করেছিল আপনার ছেলে? পরিবারতন্ত্র নিয়ে শাহকে পাল্টা জবাব দিলেন স্ট্যালিনের ছেলে। সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, তামিলনাড়ুতে গিয়ে বরাবরের মতো মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং ডিএমকে জোটকে পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা জবাব দিলেন তামিলনাড়ুর মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন। তিনি প্রশ্ন তুললেন, কিসের ভিত্তিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব পদে বসেছেন অমিত শাহের ছেলে জয় শাহ? কত রান করেছিলেন আপনার ছেলে? আনন্দবাজার পত্রিকার খবর, ওই কুকি আসছে, দুরন্ত বাচ্চাকে ভয় দেখাচ্ছেন মা, কুকি শিশু বলছে বড় হয়ে আমি মেয়েতেই মারব। জাতিতে জাতিতে ধর্মে ধর্মে দ্বন্দ্ব মণিপুরে নতুন নয়, এর আগে মেইতেই মুসলমান, মেইতেই নাগা, নাগা কুকি অথবা মেইতেই কুকি সংঘর্ষের নজির রয়েছে, কিন্তু পরিস্থিতি এতটা খারাপ হয়নি, এক অলিখিত পার্টিশন দেখে এলাম। চূড়া চাঁদপুর বা মোরের মতো পাহাড়ি কুকি অধ্যুষিত অঞ্চল থেকে পালিয়ে এসেছেন মেইতেইরা, আশ্রয় নিয়েছেন ইম্ফল উপত্যকা ত্রাণ শিবিরে। অন্যদিকে ইম্ফলে থাকতেন যেসব কুকি তাঁদের ঠাঁই হয়েছে উত্তর দক্ষিণের পাহাড়ি এলাকা ত্রাণ শিবিরে। রাজ্য জুড়ে প্রায় 350 রিলিফ ক্যাম্প তৈরি হয়েছে, সেখানে প্রতিনিয়ত সংঘর্ষ সহিংসতা চলছে। গণশক্তি পত্রিকার খবর, নিজেদের গর্তে হোঁচট খেলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত খবরে লেখা হয়েছে, জাতীয় শিক্ষানীতির 3 বছর পূর্তি হল, সেই উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়ে নিজেদের গর্তেই হোঁচট খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বললেন, নয়া শিক্ষানীতি দেশের প্রতিটা ভাষাকে গুরুত্ব পাচ্ছে, এই ভাষা নিয়ে যারা রাজনীতি করে, হিংসা ছড়ায়, তাদের মুখ আজ বন্ধ। কারা ভাষার ভিত্তিতে, জাতির ভিত্তিতে হিংসা ছড়ায়? প্রধানমন্ত্রী ভুলে গেলেন হিন্দি, হিন্দু, হিন্দুস্তান কাদের স্লোগান, তাঁর দলের। বিভিন্ন রাজ্যে ভাষার ভিত্তিতে মানুষে মানুষে ভাগ করার কাজ চালিয়ে যাচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গে রাজবংশী আদিবাসীদের ভাষার ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে বিজেপি। গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে এই চক্রান্ত চলছে। তো শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে চলতি রাজনৈতিক ঘটনাবলীর বিশ্লেষণমূলক অনুষ্ঠান দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় আধিপত্য বিস্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে এসেছে। এ লক্ষ্যে তারা মধ্যপ্রাচ্যকে অশান্ত অভিহিত করে সবসময়ই ফায়দা লোটার চেষ্টা করেছে। ইরানে বিপুল তেল সম্পদের মজুদ, পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলে বিশেষ করে সৌদি আরবে বিপুল তেলের খনি আবিষ্কার এবং জীবাশ্ম জ্বালানির অপরিসীম গুরুত্বের কারণে এ অঞ্চলকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমেরিকা বহু সংখ্যক সামরিক ঘাঁটি গড়ে তুলেছে এবং লাখ লাখ সেনা মোতায়েন রেখেছে। ব্রিটিশ সেনারা ধীরে ধীরে এ অঞ্চল ছেড়ে চলে যাওয়ার পর মার্কিনিরা তাদের অবস্থানকে শক্তিশালী করে। আজকের অনুষ্ঠানে আমরা এ অঞ্চলে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠা ও এর পরিণতি সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
স্নায়ুযুদ্ধ চলাকালে মার্কিন সামরিক ও রাজনৈতিক কর্তা ব্যক্তিরা সাবেক সোভিয়েত ইউনিয়নের কমিউনিজমকে মোকাবেলা করা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে কমিউনিজমভুক্ত দেশগুলোকে মোকাবেলা করার অজুহাতে কখনো সামরিক হস্তক্ষেপ, কখনো আবার অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাত করত। যেমন 1953 সালে ইরানের জনপ্রিয় মোসাদ্দেক সরকারের উৎখাতে ব্রিটেনের সহযোগিতায় মার্কিন সামরিক অভ্যুত্থানের কথা উল্লেখ করা যায়। এছাড়াও শীতল যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক হস্তক্ষেপের দৃষ্টান্ত হিসেবে 1982 সালে লেবাননে সামরিক হস্তক্ষেপের কথা উল্লেখ করা যায়। প্রকৃতপক্ষে কমিউনিজমের মোকাবেলা করার জন্য ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের পশ্চিমা ঘেঁষা সরকারগুলোর সাথে সামরিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদারের পাশাপাশি এই অঞ্চলের অনেক দেশকে মার্কিন অস্ত্রের বাজারে পরিণত করেছে। এর পাশাপাশি 1948 সালের মে মাসে অবৈধভাবে ইসরায়েল নামক দখলদার রাষ্ট্র প্রতিষ্ঠা ও স্নায়ুযুদ্ধ চলাকালে এবং স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সীমাহীন সমর্থন ও কোটি কোটি ডলার আর্থিক ও সামরিক সহায়তার কথা উল্লেখ করা যায়।
ইসরায়েল প্রতিষ্ঠায় মার্কিন নেতৃত্বে পাশ্চাত্যের দেশগুলোর এই ন্যাক্কারজনক ভূমিকার কারণে ইসরায়েল সামরিক দিক দিয়ে শক্তিশালী হয়ে ওঠে এবং মুসলিম দেশগুলোর জন্য বিরাট হুমকি হয়ে দেখা দেয়। স্নায়ুযুদ্ধ চলাকালে ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্রের কলঙ্কজনক ব্যর্থতার কারণে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তার আঞ্চলিক মিত্রদের কাছে নিরাপত্তা হস্তান্তরের নীতি গ্রহণ করেছিলেন। এরই অংশ হিসেবে তিনি ইরান ও সৌদি আরবকে দুটি স্তম্ভ হিসেবে ব্যবহারের চেষ্টা করেন। বন্ধুত্বের কথা বলে তিনি ইরানকে আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক স্তম্ভ বা ঘাঁটি হিসেবে ব্যবহার এবং সৌদি আরবকে প্রধান আর্থিক যোগানদাতা হিসেবে উল্লেখ করেছিলেন। সে সময় এ দুটি দেশই এ অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষা করত।
যাই হোক, 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের বিজয় এবং স্বৈরাচারী রেজা শাহের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার উৎখাতের ফলে পারস্য উপসাগরীয় এলাকা ও পশ্চিম এশিয়ায় ক্ষমতার সমীকরণে মৌলিক পরিবর্তন আসে। এতে নিরাপত্তা নিয়ে ওয়াশিংটন চিন্তিত হয়ে পড়ে এবং নতুন করে বিকল্প পন্থা খুঁজতে থাকে। ইসলামী বিপ্লবের বিজয়ের পর মার্কিন সরকার সবসময়ই ইরানের সাথে শত্রুতা করে এসেছে এবং তাদের কার্যতালিকায় ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়টি শীর্ষে স্থান পেয়েছে। এরই অংশ হিসেবে গত চার দশক ধরে আমেরিকা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ১৯৮০ দশকে জাহাজ চলাচলে ইরানের পক্ষ থেকে আসা হুমকি মোকাবেলা এবং তেলের অব্যাহত প্রবাহ নিশ্চিত করার কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে তার সামরিক উপস্থিতি দ্বিগুণ করে। এছাড়া ইরানের বিরুদ্ধে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধে ওয়াশিংটন ইরাকের সাদ্দাম সরকারকে সমর্থন দেয়। এমনকি ওই যুদ্ধের শেষের দিকে একটি ইরানি যাত্রীবাহী বিমানকে গুলি করে ভূপাতিত করে মার্কিন সেনারা।
তো যাই হোক, এ দীর্ঘ সময়ে ইরানের বিরুদ্ধে কথায় কথায় নিষেধাজ্ঞা দেয়া আমেরিকার বদভ্যাসে পরিণত হয়েছে, বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয় জাতি গোষ্ঠীর সাথে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির অংশ হিসেবে নিষেধাজ্ঞা আরোপ করেন, যা ছিল নজিরবিহীন। আমেরিকার অবৈধ ও অযৌক্তিক দাবির কাছে ইরানকে আত্মসমর্পণ করার আশায় ওয়াশিংটন এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকারও এ ব্যর্থতার কথা স্বীকার করেছেন। স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন সরকার পশ্চিম এশিয়া অঞ্চলকে যুদ্ধ বিগ্রহ ও লুটতরাজের আখড়ায় পরিণত করে। সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়াশিংটনে সন্ত্রাসী হামলার অজুহাতে আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে আফগানিস্তান ও ইরাকে আক্রমণ করে এবং এ দেশ দুটি দখল করে নেয়। আমেরিকার এ পদক্ষেপ এই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক উপস্থিতিকে জোরদার করার সুযোগ এনে দেয়।
মার্কিন নেতৃত্বে সামরিক জোট ইরাক ও আফগানিস্তান দখল করার পর তারা পরিকল্পিতভাবে সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দেয় এবং গৃহযুদ্ধ বাঁধায়। এছাড়া সিরিয়া ও ইরাকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠীর কর্মকাণ্ডের পেছনেও আমেরিকার বিরাট ভূমিকা ছিল। বলা যায় আইএস জঙ্গি সৃষ্টিতে আমেরিকা মুখ্য ভূমিকা পালন করেছিল, কিন্তু তারপরও জঙ্গিদের মোকাবেলার কথা বলে আমেরিকা ইরাকে তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করে। একই সাথে সিরিয়ার উত্তরাঞ্চলেও অবৈধভাবে সামরিক ঘাঁটি স্থাপন করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে তথাকথিত বৈশ্বিক লড়াইয়ের অজুহাতে আফগানিস্তানে আক্রমণ এবং তা দখল করে নেয়। তারা আল কায়দার সাথে তালেবানের যোগসাজশের কথা বলে আফগানিস্তানের তালেবান সরকারকে উৎখাত করে। এরপর মার্কিন নেতৃত্বে প্রায় ১,৪০,০০০ বিদেশি সেনা আফগানিস্তানে মোতায়েন করা হয়।
কিন্তু গত ২০ বছর ধরে মার্কিন নেতৃত্বে ন্যাটো সেনারা আফগানিস্তানে অবস্থান করলেও সেখানে নিরাপত্তাহীনতা, দারিদ্র, মাদক উৎপাদন ও পাচার এবং সন্ত্রাসবাদের বিস্তার ঘটা ছাড়া আর কোনো ফল বয়ে আনেনি। মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করার পর আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউট অব পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ২০২১ সালের আগস্টে একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে বলা হয়েছিল আফগানিস্তানের যুদ্ধে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ২.২৬ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে। এছাড়া এই যুদ্ধের ফলে সরাসরি প্রায় ২,৪১,০০০ মানুষ নিহত হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, মধ্যপ্রাচ্যে মার্কিন দখলদারিত্ব ও এর পরিণতি সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আগামী পর্বেও আমরা এ বিষয়েই আলোচনা অব্যাহত রাখব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইউরোপে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানের একটি প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন কোরআন গেট তৈরি করবে সিটি কাউন্সিল। চীনে ইরানের তেল রপ্তানি বেড়েছে 3 গুণ। দক্ষিণ কোরিয়ার কাছ থেকে $7 বিলিয়ন পাওনা আদায়ে আইনি প্রক্রিয়ায় যাচ্ছে তেহরান। বাংলাদেশে ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, বিদেশিদের সঙ্গে আলাপ শেষে জানালেন সিইসি। এবং ভারতের মণিপুর রাজ্যের গভর্নরের সঙ্গে ইন্ডিয়া জোটের এক প্রতিনিধি দলের সাক্ষাৎ। মণিপুরের অবস্থা ক্রমান্বয়ে খারাপ হচ্ছে, দাবি অধীর চৌধুরীর। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে দেব। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জেপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։